রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরা। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান মাযীদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাআদ। সিরা সিরিজে আজকে আমাদের মূল আলোচনা তাবুকের যুদ্ধ। তবে তার আগে অষ্টম হিজরির কিছু ঘটনা আমরা জেনে নেই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায় ওয়া নিহায়া গ্রন্থে আল ওয়াকিদির একটি বরাত উদ্ধৃত করেন। আল ওয়াকিদি অষ্টম হিজরির ঘটনাগুলো সম্পর্কে বলেন, এই একই বছর অর্থাৎ হিজরি অষ্টম বর্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুকে আজদ অঞ্চলের আল জালান্দির দুই ছেলে জাইফার এবং আমরের কাছে পাঠান। তাদের মাধ্যমে ওই অঞ্চলে মাজুসি এবং আশেপাশে বেদুইনদের কাছ থেকে জিজিয়া আদায় করা হয়। একই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা বিনতে দাহাককে বিয়ে করেন, কিন্তু সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিচ্ছিন্ন হবার জন্য আল্লাহর কাছে আশ্রয় চায়, তাই তিনি তাকে ছেড়ে দেন। এই বছর দুলহিজ্জা মাসে মারিয়া আল কিবতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিমকে জন্ম দেন। উম্মুল মুমিনিনরা এতে মারিয়ার প্রতি খুবই ঈর্ষাবোধ করেন, কারণ তার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান জন্ম নিয়েছে। মারিয়ার এই সন্তান হওয়ার সময় ধাত্রী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী সালমা। তিনি আবু রাফের কাছে এই সন্তান হবার সংবাদ জানান। আবু রাফে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইব্রাহিমের জন্মের সুসংবাদ জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে একটি দাস প্রদান করেন। ইব্রাহিমকে লালন পালনের জন্য উম্মে বারা বিনতে মুনজির এবং তার স্বামীর কাছে অর্পণ করেন। এটি হচ্ছে আল বিদায় ওয়া নিহায়াতে আল ওয়াকিদির উদ্ধৃত কিছু অংশ। এখানে বেশ কিছু বিষয় আল ওয়াকিদি উল্লেখ করেছেন, যেমন এই বর্ণনাতে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজুসিদের কাছ থেকে জিজিয়া গ্রহণ করেছেন। যদিও কোরআনে শুধুমাত্র আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান ও ইহুদিদের কাছ থেকে জিজিয়া গ্রহণের কথা উল্লেখ আছে, কিন্তু জিজিয়ার এই বিধান শুধু আহলে কিতাবের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং অন্য ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। অবশ্য আলিমদের মধ্যে একটি মত আছে যেখানে মনে করা হয় জিজিয়া কেবল আহলে কিতাবদের থেকে গ্রহণ করা যাবে, অন্য ধর্মাবলম্বীর কাছ থেকে নয়। তারা আল ওয়াকিদের এই বর্ণনাকে কোনো একটা কারণে গ্রহণ করেননি। তবে ঐতিহাসিকভাবে ইসলামী রাষ্ট্রে আহলে কিতাব ছাড়াও অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করত, যেমন পারস্যের জোরোস্ট্রিয়ান বা মজুসি, যারা ছিল অগ্নিপূজারী, শামের ড্রুজ, ভারতের হিন্দুরা, এদের সবার কাছ থেকে জিজিয়ার বিনিময়ে ইসলামী রাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। জিজিয়া হচ্ছে এক ধরনের কর। এই কর প্রদানের মাধ্যমে অমুসলিমরা ইসলামী রাষ্ট্রের প্রতি অনুগত থাকে এবং বসবাস করার অনুমতি পায় এবং নিরাপত্তা পায়। এই কর কতটুকু হবে সেটা নিয়ে কোরআন বা সুন্নাহতে সুনির্দিষ্ট কোনো বিধান নেই, যেমনটা জাকাতের ক্ষেত্রে আছে। এই কর এত বেশি হওয়া যাবে না যে যা আদায়ের সাধ্য তাদের নেই। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি দেখলেন এক ইহুদি বৃদ্ধ লোক থেকে অতিরিক্ত জিজিয়া আদায় করা হয়েছে, যার কারণে সে দরিদ্র হয়ে গেছে। তিনি তখন তাকে জিজিয়া ফিরিয়ে দিলেন। আবার এতই কম হওয়া যাবে না যে যা আদায় করতে অমুসলিমদের মনে ইসলামী রাষ্ট্রের প্রতি কোনো সমীহ থাকবে না বা তারা বিষয়টাকে পাত্তা দেবে না। আবার যেমন রোমানদের সাথে একটি যুদ্ধের আগে রোমানরা মুসলিমদের বলেছিল, তোমাদের কত টাকা লাগবে বলো, তোমাদের এবছর যা দেয়ার দিব, আগামী বছরও দেব, কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করার ইচ্ছা আমাদের নেই। রোমানরা মুসলিমদের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছিল না, তাই তারা অনেকটা এভাবে বলেছিল যে টাকা পয়সার জন্য যুদ্ধ করতে এসেছো, তো টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তোমরা ভেগে যাও। মুসলিমদের সাথে এভাবে ভিক্ষুকের মতো আচরণ করাটা নিঃসন্দেহে মুসলিমদের জন্য অপমানজনক ছিল। স্বাভাবিকভাবেই মুসলিমরা রোমানদের এই প্রস্তাব গ্রহণ করেনি, যদিও যুদ্ধের আগে শত্রুপক্ষকে জিজিয়ার প্রস্তাব দেয়া হয় এবং রোমানরা টাকা দিতে রাজিও হয়েছিল। তবুও মুসলিমরা তাদের এই প্রস্তাবে রাজি হয়নি, বরং তাদের সাথে যুদ্ধ করেছে। এর কারণ হল, জিজিয়া আদায়ের সময়ে কাফেররা মুসলিমদের প্রতি অনুগত থাকবে এবং সমীহ করবে, তা না হলে জিজিয়া আদায় হয় না। জিজিয়া হল কাফেরদের ওপর আধিপত্য বজায় রাখার একটি ব্যবস্থা। যদি কাফিররা মুসলিমদের পাত্তাই না দেয় তাহলে জিজিয়া অর্থহীন হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন,
কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল-ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া লা ইয়াদিনুনা দীনাল হক মিনাল্লাযীনা উ أُوتُوا الْكِتَابَ حَتَّى يُعْطُوا الْجِزْيَةَ عَنْ يَدٍ وَهُمْ صَاغِرُونَ
যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না আর শেষ দিনের প্রতিও না আর আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তাকে হারাম গণ্য করে না আর সত্য দিনকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা বশ্যতা সহকারে স্বেচ্ছায় জিজিয়া দেয়। সূরা আত্তাওবা আয়াত 29। অর্থাৎ কাফিরদেরকে মুসলিমদের কাছে বশ্যতা ও অধীনস্থতা স্বীকার করে জিজিয়া প্রদান করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জাকাত এবং জিজিয়া এই দুটো এক জিনিস নয়, যদিও আজকাল অনেকে বিষয়টাকে একই রকম মনে করে। ইসলামের বিরুদ্ধে অমুসলিমদের একটি অস্ত্র হল জিজিয়া। তারা এই বিষয়টাকে কেন্দ্র করে মুসলিমদের নানাভাবে আক্রমণ করে। এই আক্রমণের জবাব দিতে গিয়ে অনেক মুসলিম বলে ফেলে, আসলে জাকাত জিজিয়া এগুলো সব একই জিনিস, এগুলো হলো রাষ্ট্রের কর। বস্তুত এই দুটো এক নয়। একজন মুসলিমের জন্য জাকাত হলো একটি ইবাদত, আর অমুসলিমরা জিজিয়া দেওয়ার মাধ্যমে ইসলামী রাষ্ট্রে থাকার অনুমতি ও নিরাপত্তা লাভ করে এবং বিনিময়ে সে ইসলামী রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবে না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসির ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় ওমর রাদিয়াল্লাহু আনহু শামের খ্রিস্টানদের সাথে কেমন চুক্তি করেছিলেন তার একটি বর্ণনা দিয়েছেন। জিজিয়া কর কুফরি ও লাঞ্ছনার নামান্তর এই শিরোনামে তিনি আলোচনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইউতুল জিজিয়াতা আইয়াদিউ ওয়াহুম সাগিরুন, যে পর্যন্ত না তারা অধীনতা স্বীকার করে প্রজারূপে জিজিয়া দিতে স্বীকৃত হয় তাদেরকে ছেড়ে দিও না। সুতরাং মুসলিমদের উপর জিম্মিদের মর্যাদা দেয়া বৈধ নয়। সাহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদি ও নাসারাদারকে প্রথমে সালাম দিও না, এবং যদি পথে তোমাদের সাথে সাক্ষাৎ হয় তাহলে তাদেরকে সংকীর্ণ পথে যেতে বাধ্য করো। আর এ কারণেই ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে এরূপই শর্ত করেছিলেন। আব্দুর রহমান ইবনে গানাম আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজের হাতে চুক্তিনামা লিখে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠিয়েছিলাম। চুক্তিপত্রের বিষয়বস্তু হচ্ছে, আল্লাহর নামে শুরু করছি, সিরিয়ার অমুক অমুক শহরের খ্রিস্টানদের পক্ষ থেকে আল্লাহর বান্দা ও আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি, যখন আপনারা আমাদের উপর এসে পড়লেন আমরা আপনাদের নিকট আমাদের জান মাল ও সন্তান সন্ততি ও আমাদের ধর্মের লোকদের জন্য নিরাপত্তার প্রার্থনা জানাচ্ছি। আমরা এই নিরাপত্তা চাচ্ছি এই শর্তাবলীর পরিপ্রেক্ষিতে যে আমরা এই শহরগুলিতে এবং এগুলোর আশেপাশে কোনো নতুন মন্দির গির্জা এবং খানকাহ নির্মাণ করব না, এরূপ কোনো নষ্ট হয়ে যাওয়া ঘরের মেরামত ও সংস্কারও করব না। এসব ঘরে যদি কোনো মুসলিম মুসাফির অবস্থানের ইচ্ছা করেন তাহলে আমরা তাকে বাধা দিব না, তারা রাতেই অবস্থান করুন অথবা দিনেই অবস্থান করুন। আমরা পথিক ও মুসাফিরদের জন্য ওগুলোর দরজা ইবাদতের জন্য সবসময় খুলে রাখব। যেসব মুসলিম আগমন করবেন আমরা তিন দিন পর্যন্ত তাদের মেহমানদারি করব। আমরা ওইসব ঘরে বা বাসভূমিতে কোনো গুপ্তচর লুকিয়ে রাখব না, মুসলিমদের সাথে কোনো প্রকার প্রতারণা করব না, নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব না, নিজেরা শিরক করব না এবং অন্যদেরকেও শিরকের দিকে আহ্বান করব না। আমাদের মধ্যে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমরা তাকে বাধা দিব না, মুসলিমদের আমরা সম্মান করব। যদি তারা আমাদের কাছে বসার ইচ্ছা করেন তাহলে আমরা তাদের জন্য জায়গা ছেড়ে দেব। কোনো কিছুতেই আমরা নিজেদেরকে মুসলিমদের পোশাক পরিচ্ছদ, টুপি পাগড়ি, স্যান্ডেল, চুলের স্টাইল, বক্তৃতা, উপনাম ইত্যাদির অনুকরণ করব না। আমরা তাদের কথার উপর কথা বলব না। আমরা তাদের পিতৃপদবীযুক্ত নামে নামকরণ করব না। জিন বিশিষ্ট ঘোড়ার উপর আমরা সওয়ার হব না। আমরা কাঁধে তরবারি লটকাব না এবং নিজেদের সাথেও তরবারি রাখব না। অঙ্গুরির উপর আরবি নকশা অঙ্কন করব না, মদ বিক্রি করব না এবং মাথার অগ্রভাগে চুল কেটে ফেলব না। আমরা যেখানেই থাকি না কেন আমরা আমাদের প্রথাযুক্ত পোশাক পরিধান করব। আমাদের গির্জাসমূহের উপর ক্রুশচিহ্ন প্রকাশ করব না। আমাদের ধর্মীয় গ্রন্থগুলো মুসলিমদের যাতায়াতের স্থানে এবং বাজারসমূহে প্রকাশিত হতে দেব না। গির্জায় উচ্চস্বরে ঘণ্টাধ্বনি বাজাব না। মুসলিমদের উপস্থিতিতে আমাদের ধর্মীয় পুস্তকগুলি জোরে জোরে পাঠ করব না। রাস্তাঘাটে নিজেদের চালচলন ও রীতিনীতি প্রকাশ করব না। নিজেদের মৃতদের উপর হায় হায় করে উচ্চস্বরে শোক প্রকাশ করব না এবং মুসলিমদের চলার পথে মৃতদেহের সাথে চলার সময় বাতি নিয়ে চলব না। মুসলিমদের কবরের কাছে আমাদের মৃতদের কবর দিব না। যে সমস্ত গোলাম মুসলিমদের হাতে বন্দী হবে তাদেরকে আমরা ক্রয় করব না। আমরা অবশ্যই মুসলিমদের সভাকাঙ্ক্ষী হয়ে থাকব, মুসলিমদের ব্যক্তিগত বিষয়ে গোয়েন্দাগিরি করব না। যখন এই চুক্তিপত্র ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে পেশ করা হলো, তিনি তাতে আরও একটি শর্ত বাড়িয়ে দিলেন, তা হচ্ছে আমরা কখনও কোনো মুসলিমকে প্রহার করব না। অতঃপর তারা বলল, এসব শর্ত আমরা মেনে নিলাম। আমাদের ধর্মাবলম্বী সমস্ত লোকই এসব শর্তের উপর নিরাপত্তা লাভ করল। এগুলোর কোনো একটি যদি আমরা ভঙ্গ করি, তাহলে আমাদেরকে নিরাপত্তা দানের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব থাকবে না, এবং আপনি আপনার শত্রুদের সাথে যা কিছু করেন আমরাও ওরই যোগ্য এবং উপযুক্ত হয়ে যাব। কাজেই জিজিয়া প্রদানের মাধ্যমে অমুসলিমরা মুসলিমদের সমান মর্যাদা ও সুযোগ সুবিধা লাভ করে এমনটা নয়। এখনকার ভাষায় তাদেরকে বলা যেতে পারে সেকেন্ড ক্লাস সিটিজেন। বরং জিজিয়ার মাধ্যমে তারা নিজেদের অধীনস্থতা স্বীকার করে নেয়, এবং এর বিনিময়ে তারা ইসলামী রাষ্ট্রের কাছ থেকে বসবাস করার সুযোগ পায় এবং নিরাপত্তা লাভ করে। আল ওয়াকিদির বর্ণনায় ফাতিমা বিনতে দাহাকের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের কথা এসেছে, যাকে তিনি বিয়ের পরপরই তালাক দিয়ে দেন। আমরা অনেকেই মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কাউকে তালাক দেননি। আসলে বিষয়টা এমন নয়, তিনিও তালাক দিয়েছেন। যদিও এই মহিলার নাম আল ওয়াকিদি ফাতিমা বিনতে দাহাক হিসেবে উল্লেখ করেছেন, তবে তার নাম নিয়ে বেশ কিছু মতপার্থক্য আছে। তবে বেশিরভাগ আলিমদের মতে তার নাম উমাইমা বিনতে আন-নুমান। ঘটনাটি ছিল এমন, বিয়ের রাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তখন তিনি বলে উঠলেন, আউযু বিল্লাহি মিনকা, অর্থাৎ আমি আপনার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, যিনি আশ্রয় দেন তুমি তার কাছে আশ্রয় চেয়েছ। এরপর তিনি তাকে ছেড়ে দেন। প্রশ্ন হচ্ছে, কেন এই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে পেলে তার খুশি হবারই কথা। এই হাদিসের একাধিক বর্ণনা আছে। বিভিন্ন বর্ণনার উপর ভিত্তি করে আলিমরা বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন। একটি ব্যাখ্যা হল, সেই মহিলা জানতেনই না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন, তাই তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আরেকটি ব্যাখ্যা হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রী ঈর্ষান্বিত হয়ে তাকে এই কথাটি বলতে বলেছেন, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পছন্দ না করেন। আর আরেকটি ব্যাখ্যা হল, সেই মহিলা ছিল অনেক উঁচু বংশের, তার চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাধারণ মানুষ, কারণ সে নিজের স্বামী হিসেবে এমন কাউকে চাইছিল যে একজন রাজা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দিকে হাত বাড়ান, তখন সে বলে ওঠে, একজন রানী কি সাধারণ কাউকে বিয়ে করতে পারে? এটা ছিল তার জাহেলি মানসিকতার বহিঃপ্রকাশ। যে কারণে হোক, এই বিয়েটি আর সামনের দিকে গড়ায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাউকে বিয়ে করতে চাননি যে তাকে পছন্দ করে না। আল ওয়াকিদি উল্লেখ করেন, এই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পুত্র সন্তান লাভ করেন, যার নাম তিনি রাখেন। এই পুত্র সন্তানের জন্ম হয় তার দাসী মারিয়ার গর্ভে। মারিয়া কিবতিয়া প্রথম জীবনে খ্রিস্টান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিশরের মুকাওকিসকে ইসলাম গ্রহণের আহ্বান করে চিঠি পাঠান, প্রত্যুত্তরে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক উপহার সামগ্রী এবং সাথে উপহার হিসেবে দাসী মারিয়া কিবতিয়াকে পাঠায়। মারিয়া ঠিক কবে ইসলাম গ্রহণ করেছিলেন সেটা জানা যায় না, তবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এটা নিশ্চিত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো স্ত্রীর গর্ভে তার কোনো সন্তান হয়নি। এ বিষয়টি নিয়ে অনেকেই অস্বস্তি বোধ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে দাসী থাকতে পারে, ইসলাম কীভাবে দাসপ্রথা সমর্থন করতে পারে। প্রথমত, এর উত্তর খুব সাধারণ। আল্লাহ রাব্বুল আলামিন দাসপ্রথাকে বৈধতা দিয়েছেন, আর তিনি যেটার বৈধতা দিয়েছেন সেটা মেনে নিতে আমাদের অস্বস্তি বোধ করার কিছু নেই। আমরা কোনটাকে ভালো আর কোনটাকে মন্দ বলবো সেটা আমাদের সময়কার মানদণ্ড ও রুচি দ্বারা প্রভাবিত। সমকালীন মানদণ্ড আর রুচিকে সর্বোৎকৃষ্ট আর ভুলের ঊর্ধ্বে মনে করার কোনো কারণ নেই, কারণ সময়ের সাথে মানুষের ভালো মন্দের বোধ বদলায়। অতীতে সে যেটাকে খুবই ভালো আর স্বাভাবিক মনে করত, আজ সেটাকে সে ঘৃণা করে, তাই বর্তমানের চোখ দিয়ে অতীতকে ভারী বেমানান লাগে। ইসলাম এমন একটি ধর্ম যার সুনির্দিষ্ট কিছু মানদণ্ড আছে যা কেয়ামত পর্যন্ত বহাল থাকবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো সময়েই ইসলামের মানদণ্ডে কোনো পরিবর্তন আসে না। জনপ্রিয়তা কিংবা মানুষের চাহিদা উপযোগী হবার জন্য ইসলাম কোনো পরিবর্তন হয় না। আমাদের সময়ে দাসপ্রথাকে বাঁকা চোখে দেখা হয়, এবং আমরা অভ্যস্ত নই বলে দাসপ্রথাকে বর্বর ও অমানবিক মনে করাটা আমাদের দুর্বলতা, ইসলামকে বুঝতে না পারার ব্যর্থতা। দ্বিতীয়ত, ইতিহাসে দাসপ্রথা বলতে আমরা যে ধরনের ছবি কল্পনা করি তা মূলত ইউরোপিয়ান দাসপ্রথা, যেখানে দাসদের অধিকার বলে কিছুই ছিল না, বরং তারা বছরের পর বছর চরমভাবে নির্যাতিত হতো। ইউরোপিয়ানরা বিভিন্ন দেশ দখল করে কলোনি বানিয়ে পুরো একটি জাতিকে দাস বানিয়ে রাখত এবং আইনগত ও সামাজিক দৃষ্টিতে তাদের মানুষের মর্যাদা দিত না। এই গত শতক থেকে তারা এই ধারণা থেকে বের হয়ে এসে সভ্য হবার চেষ্টা করছে। যদিও তারা সরাসরি দাসপ্রথা বিলুপ্ত করেছে, কিন্তু পরোক্ষভাবে এখনও তারা বিভিন্ন প্রকারের অর্থনৈতিক চুক্তি, অবরোধ, ঋণ, রাজনৈতিক চাপ এবং সামরিক হুমকির মাধ্যমে অন্য জাতির সম্পদ ও ক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা হল তথাকথিত সভ্য সমাজে প্রচলিত দাসপ্রথা। ইসলাম পূর্ববর্তী যুগে দাস বানানোর অসংখ্য উপায় প্রচলিত ছিল, আর একবার দাস হবার পর মুক্তির আর কোনো উপায় ছিল না বললেই চলে। কেউ ঋণ নিয়ে পরিশোধ করতে না পারলে তাকে ঋণদাতা দাস বানিয়ে ফেলত, অপহরণ করে, ডাকাতি করে হরহামেশা মানুষকে দাস বানিয়ে নিত। অপহরণ ছিল ইউরোপিয়ানদের দাস বানানোর বহুল প্রচলিত কৌশল। ইউরোপের দাসপ্রথার ইতিহাস খুবই নারকীয়। আফ্রিকার গ্রামে গ্রামে গিয়ে আগুন জ্বালিয়ে লুট করে তারা অজস্র লোককে দাস বানিয়ে পশুর পালের মতো জাহাজে করে ইউরোপে নিয়ে আসত এবং অমানসিক পরিশ্রম করাত। ইউরোপিয়ানদের নির্মম অত্যাচারে লক্ষ লক্ষ দাস মারা গেছে। অন্যদিকে ইসলামে দাসপ্রথার বিষয়টি ভিন্ন। ইসলামে দাস বানানোর কেবল একটি পন্থা আছে, আর সেটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। অন্যদিকে দাসমুক্তির অসংখ্য উপায় রয়েছে। ইসলামে দাসদের মানুষ হিসেবে গণ্য করা হয়, তাদের অধিকার আছে, তাদেরকে মারধর করা যাবে না, তাদেরকে সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেওয়া যাবে না। ইসলামের ইতিহাসে অনেক আলেম এবং আমির ছিলেন যারা ছিলেন দাস। মামলুক রাজবংশ যারা দীর্ঘদিন মিশর শাসন করেছে তারা প্রথম জীবনে দাস ছিল। অষ্টম হিজরিতে আরও একটি ঘটনা ঘটে, আর তা হল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসলামের মেয়ে জাইনাবের মৃত্যু। জাইনাব ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসলামের বড় মেয়ে। তার স্বামী ছিল আবুল আস বিনার রাবি, যার কথা আমরা আগে আলোচনা করেছি। মদিনায় আসার পর থেকেই জাইনাব অসুস্থ হয়ে পড়েছিলেন। সে অসুস্থতা পাকাপাকিভাবে তার শরীরে ঠাঁই করে নেয়। নিয়মিতই তিনি অসুস্থ হয়ে পড়তেন। অবশেষে হিজরি অষ্টম বর্ষে তিনি ইন্তেকাল করেন। এবার আমরা প্রবেশ করব হিজরি নবম বর্ষে। এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিহাদ হল গাজওয়ায়ে তাবুক। এই যুদ্ধে মুসলিমরা 30,000 মুজাহিদ নিয়ে তৎকালীন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানে বের হয়। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে এটা বিশাল এবং অভাবনীয় একটা ব্যাপার ছিল, কারণ রোমানরা ছিল সে সময়ের সুপার পাওয়ার, আর মুসলিমরা মাত্র কয়েক বছর আগে পৃথিবীর বুকে রাজনৈতিক শক্তি হিসেবে দৃশ্যমান হয়েছে। মুসলিমদের আগমন এতটাই নতুন খবর ছিল যে খোদ পারস্যের রাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, কারণ আরবরা তাকে চ্যালেঞ্জ করে চিঠি পাঠাবে এটা সে কোনোদিন কল্পনাও করেনি। তার ওপর এই ধরনের রাজারা বেশ অহংকারী স্বভাবের হয়ে থাকে, ধরাকে সরাজ্ঞান করে এবং দুর্বলদের পাত্তা দিতে চায় না। পতন হবার আগ পর্যন্ত তারা অধ্যত্ব দেখাতে থাকে। অন্যদিকে রোমানরা অবশ্য মুসলিমদের সমীহ করেছিল। এর কারণ তাদের সম্রাট হিরাক্লিয়াসের জ্ঞান ছিল। সে জানত আরব থেকে একজন নবীর আবির্ভাব হবে। সে জানত এই নবীর অনুসারীদের শক্তি সামর্থ্য আজকে না থাকলেও কালকে ঠিকই হবে, আর তাই সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করেনি। কিন্তু ক্ষমতা ধরে রাখার লোভে সে মুসলিমদের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। রোমানদের সাথে মুসলিমদের যুদ্ধ চলেছে প্রায় 800 বছর। এই 800 বছরে মুসলিমদের সাথে রোমানদের অসংখ্য যুদ্ধ হয়েছে। এর আগে আমরা দাওমাতুল জান্দালের অভিযান এবং মুতার যুদ্ধ নিয়ে আলোচনা করেছি। তারই পরিক্রমায় সংঘটিত হয়েছে তাবুকের যুদ্ধ। প্রথমে আলোচনা করা যাক তাবুক যুদ্ধের পটভূমি নিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন,
وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ إِنْ شَاءَ إِنَّ اللَّهَ عَلِيمٌ حَكِيمٌ।
হে ইমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এই বছরের পর তারা যেন মসজিদুল হারামের কাছে না আসে। আর যদি তোমরা দারিদ্রের আশঙ্কা করো, তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত করে দেবেন।
নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা আত-তাওবা আয়াত 28। শত বছর ধরে হজ ও উমরাকে ঘিরে ব্যবসা বাণিজ্য হতো, এটি ছিল কুরাইশদের জীবিকার মাধ্যম। সারা বছরই হজ আর উমরা উপলক্ষে অসংখ্য মানুষ মক্কায় প্রবেশ করত, এর উপরেই কুরাইশদের অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছিল। কুরাইশদের কাছে তাই হজ বা উমরা কেবল ধর্মীয় আচার ছিল না, বরং তারা ভালো করে জানত তাদের অর্থনীতির চাকা ঘুরছে হজ বা উমরাকে ঘিরে। কিন্তু নবম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এই বছরের পর কোনো মুশরিক মসজিদুল হারামে অর্থাৎ মক্কায় প্রবেশ করতে পারবে না। সে সময় হেজাজের বাইরে আরবের তেমন কোনো গোত্র ইসলাম গ্রহণ করেনি। এরকম অবস্থায় তাদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ করে দেয়া মানে হচ্ছে কুরাইশদের ব্যবসায় বিশাল ধস, এবং স্বাভাবিকভাবেই কুরাইশরা এই সিদ্ধান্ত সহজভাবে নিতে পারছিল না। এই প্রেক্ষিতে উপরোক্ত আয়াতটি নাজিল হয়। মুশরিকদের মসজিদুল হারামে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হয়েছিল তাদের অপবিত্রতার কারণে। এই অপবিত্রতা হচ্ছে মূলত তাদের রুহের অপবিত্রতা। আর্থিক ক্ষতির ব্যাপারে কুরাইশদের মনে যে চাপা আশঙ্কার জন্ম নিয়েছিল, সেই ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করতে আল্লাহ বলছেন, আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অবমুক্ত করে দেবেন, নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এটাই হচ্ছে তাওয়াক্কুল। আয়ের যদি কোনো উপায় হারাম হয় তাহলে মানুষের তা থেকে বিরত থাকা উচিত, আর যদি হালাল হয় তবেই কেবল তা গ্রহণ করা উচিত। কোনটায় লাভ বেশি আর কোনটায় কম সেটা দেখার আগে দেখতে হবে উপায়টি আদৌ হালাল কিনা, কেননা লাভ ক্ষতির ব্যাপারটা আল্লাহর হাতে। এভাবেই ইসলাম আমাদের চিন্তাধারা বদলে দিতে এসেছিল। সাধারণত মানুষ প্রথমেই লাভ ক্ষতিকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু ইসলাম কুরাইশদেরকে অন্যভাবে চিন্তা করতে শেখালো। কুরাইশদের জন্য বিষয়টা মেনে নেওয়া সহজ ছিল না, কারণ ব্যবসা ছাড়া আর কোনো কিছুতে তারা অভ্যস্ত ছিল না, না ছিল তাদের অন্য কোনো দক্ষতা বা জ্ঞান। আর মক্কাও এমন কোনো উর্বর ভূমি ছিল না যে সেখানে কৃষিকাজ করে খাওয়া যাবে। পাথুরে ভূমি আর খুবই অল্প বৃষ্টিপাতের এই অঞ্চলের লোকগুলোকে যখন বলা হলো যে তাদের জীবিকার একমাত্র মাধ্যম বন্ধ হয়ে যাবে, তখন তারা দুশ্চিন্তায় পড়ে গেল। আল্লাহ তখন তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহই তাদের অভাবমুক্ত করে দেবেন। আল্লাহর আদেশ পালন করলে আল্লাহ আমাদের বঞ্চিত করবেন না, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছেন যারা সুদ বা অন্যান্য হারাম পন্থায় জীবিকা অর্জন করে এবং ওই হারাম পথ থেকে সরে আসতে চায় না, কারণ সেটা ছাড়া তাদের আর কোনো উপার্জনের উৎস নেই। হয়তো কেউ একজন হারাম পন্থায় অর্থ উপার্জন করছে, তাকে গিয়ে যদি বলা হয় আপনি এই কাজটা ছেড়ে দিন, সে জবাব দেবে আমি তাহলে কী খেয়ে বাঁচব। বাড়ি গাড়ি করতে ব্যাংক থেকে সুদের লোন নেয়া, কিংবা বেশি লাভের আশায় ফিক্সড ডিপোজিট রেখে উচ্চ হারে সুদ নেয়া এখন সমাজে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে সতর্ক করতে গেলে সবাই সমস্বরে বলে ওঠে, ব্যাংক থেকে লোন না নিলে কীভাবে বাড়ি করব, ফিক্সড ডিপোজিট না রাখলে খরচ চালাবো কী দিয়ে। তাদের জেনে রাখা উচিত, আল্লাহ তাআলা বলেন, فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ذَلِكُمْ يُوعَظُ بِهِ مَن كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا যার তাকও আছে তার জন্য আল্লাহ উপায় সৃষ্টি করে দেবেন, এবং এমন সব উৎস থেকে তাদের রিস্ক দিবেন যা তারা কখনো কল্পনা করেনি। সূরা তালাক আয়াত 2 এবং 3। এটা আল্লাহর ওয়াদা। কারো যদি তাকওয়া থাকে এবং আল্লাহর উপর ভরসা থাকে তাহলে রিস্ক নিয়ে ভাবতে হবে না, রিস্ক আল্লাহই যোগাবেন। সূরা আত-তাওবার পরের আয়াতে আল্লাহ বলছেন, আহলে কিতাবদের মধ্যে যারা যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান আনে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না করজোরে তারা জিজিয়া প্রদান করে। সূরা তাওবা আয়াত 29। ইবনে কাসির রহমাহুল্লাহ এই দুই আয়াতের সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে নবম হিজরি ও এতে তাবুক যুদ্ধের পটভূমি সম্পর্কে বর্ণনা শুরু করেন। ইবনে কাসির মতে তাবুক জিহাদের উদ্দেশ্য ছিল ইসলামের সম্প্রসারণ। ইসলামকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার শরীয়ত সম্মত পদ্ধতি হল জিহাদ। তাবুকের যুদ্ধ এই কারণেই সংঘটিত হয়েছিল, কারণ আরবের পরে ছিল রোমান সাম্রাজ্য, আর রোমান সাম্রাজ্য ছিল ইসলাম প্রসারের পথে বড় বাধা। আল্লাহ তাআলা
বলেন,
হে মুমিনগণ, ওই কাফিরদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের আশেপাশে অবস্থান করছে, যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা খুঁজে পায়। আর জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। সূরা আত-তাওবা আয়াত 123। আশেপাশের কাফির বলতে এখানে বোঝানো হচ্ছে রোমানদের, কারণ তখন পুরো হিজাজ ইসলাম গ্রহণ করেছে। এর সংলগ্ন অঞ্চলে রোমান সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। রোমানদের পক্ষ থেকে মুসলিমদের প্রতি আশু কোনো হুমকি ছিল না, কিন্তু আল্লাহ মুসলিমদের আদেশ করেছেন মুসলিমদেরকে রোমানদের বিরুদ্ধে জিহাদের জন্য। এটা ছিল জিহাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি আদেশ। এই আদেশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তখনকার ইতিহাসে সবচেয়ে বড় সৈন্যবাহিনী গঠন করা শুরু করেছেন। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিহাদের প্রস্তুতি গ্রহণ করলে সেটি গোপন রাখতেন, যেন শত্রু বাহিনীকে অতর্কিতে আক্রমণ করে চমকে দেওয়া যায়। কিন্তু তাবুক যুদ্ধের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি গোপন না রেখে প্রথম দিন থেকেই পুরো বিষয়টি প্রকাশ করে দেন। এর বেশ কিছু কারণ ছিল। প্রথমত, মুসলিমরা নতুন এক ধরনের সেনাবাহিনীর মোকাবেলা করতে যাচ্ছে। এবারের প্রতিপক্ষ কোনো আরব গোত্র বা চেনাজানা কেউ নয়। প্রবল পরাক্রমশালী রোমান সাম্রাজ্য সম্বন্ধে আরবের মুসলিমদের তেমন কোনো ধারণাই ছিল না। তারা এমন এক সাম্রাজ্যের মুখোমুখি হতে যাচ্ছিল যারা তাদের ক্ষমতা ও সামরিক শক্তিমত্তার জন্য কয়েক শতাব্দী জুড়ে বিখ্যাত ছিল। দ্বিতীয়ত, রোমানদের বিরুদ্ধে জিহাদের অর্থ হল বেশ বড় একটা দূরত্ব অতিক্রম করে ময়দানে যেতে হবে। এজন্য তিনি চেয়েছিলেন সবাই যেন এটা মাথায় রেখে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারে। তৃতীয়ত, সময়টা ছিল ভ্রমণের জন্য খুবই প্রতিকূল। গ্রীষ্মের মাঝামাঝি, প্রচণ্ড গরম আর শুষ্ক। অন্যদিকে এটা হলো খেজুর পাকার সময়। আরববাসীদের জন্য এটা খুবই লোভনীয় সময়, কেননা মদিনার অর্থনীতি কৃষিপ্রধান আর তাদের ফসল হচ্ছে মূলত খেজুর। এই সময়ের জন্য তারা সারা বছর ধরে অপেক্ষা করে। কিন্তু এই লোভনীয় সময়ে এলো জিহাদের ডাক, যেটা নিঃসন্দেহে বড় একটা পরীক্ষা ছিল। চতুর্থত, এই যুদ্ধের লক্ষ্যস্থল সম্পর্কে গোপনীয়তা বজায় রাখার তেমন কোনো প্রয়োজন ছিল না, কারণ এর আগে মুসলিম সেনাবাহিনী মদিনা ছেড়ে চলে গেলে আশেপাশের শত্রুদের হাতে আক্রান্ত হবার আশঙ্কা ছিল। কিন্তু আশেপাশের বেশিরভাগ গোত্রই মুসলিম রাজনৈতিক শক্তির সামনে বশ্যতা স্বীকার করায় তাবুক যুদ্ধের প্রাক্কালে সেই ভয় আর ছিল না। পঞ্চমত, এই যুদ্ধ ছিল সেই পর্যন্ত সবচাইতে বড় অভিযান। এর জন্য অর্থায়ন প্রয়োজন ছিল প্রচুর, আর তাই জিহাদ অর্থায়ন করার জন্য প্রকাশ্যে আহ্বান করা হয়। এটি আরেকটি কারণ। এসব কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে স্পষ্ট জানিয়ে রাখলেন যে রোমানদের বিরুদ্ধে জিহাদে যাওয়া হবে। এবার আলোচনা করা যাক তাবুক যুদ্ধের অর্থায়ন নিয়ে। কোরআনে একটি আয়াত বাদে বাকি সবখানেই আগে সম্পদ এবং তারপর জানের কথা বলা হয়েছে। এর কারণ, জিহাদে প্রচুর অর্থ সম্পদ দরকার হয়। অতীত কিংবা বর্তমান, জিহাদ সবসময়ই অর্থ সম্পদ গ্রাস করে ফেলে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জিহাদের ময়দানে আল্লাহর পথে ব্যয় করতে উদ্বুদ্ধ করেছেন। ইমাম কুর্তুবী রহমাহুল্লাহ বলেছেন, সব সাদাকার সওয়াব 10 গুণ বৃদ্ধি পায়, কিন্তু আল্লাহর পথে সওয়াব বৃদ্ধি পায় 700 গুণ। কারণ সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। ইবনে হাজার আল আসকালানী রহিমাহুল্লাহ বলেছেন, ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তা কথাটি সাধারণত জিহাদের ক্ষেত্রেই বলা হয়। এজন্য আল্লাহর রাস্তায় ব্যয়ের মাহাত্ম্য অনেক বেশি। তাবুক যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ জোগাড় শুরু করলেন। কাজটা ছিল অনেক কঠিন, কেননা ফসল তোলার ঠিক আগ মুহূর্তে ওই সময়টায় মুসলিমদের হাতে তেমন কিছু ছিল না। তারপরও সাহাবারা যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী সম্পদ ঠেলে দিচ্ছিলেন। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের পক্ষে যতটুকু সম্ভব ছিলেন তা দিয়ে দিলেন। সেটা যথেষ্ট হল না। তাই উসমান রাদিয়াল্লাহু আনহু লাগাম ও অন্যান্য সরঞ্জাম সহ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত 100টি উট এনে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অর্থায়ন চাইলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু আরও 100টি উট দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চাইলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু এবারও 100 উট দান করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিহাদের জন্য অর্থায়ন করার আহ্বান করলেন। এবারও এগিয়ে এলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। কিছু স্বর্ণমুদ্রা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ফেলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলগুলো তখন স্বর্ণমুদ্রার মাঝে ডুবেছিল। তিনি বললেন, উসমান ভবিষ্যতে যাই করুক না কেন, তার কোনো ক্ষতি হবে না। তাবুকের সেই দিনে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এত বেশি দান করেছিলেন যে পরবর্তী জীবনে তিনি যাই কিছু করুন না কেন, আল্লাহ তাআলার ক্ষমা তার জন্য নির্ধারিত হয়ে যায়। এতেই বোঝা যায় আল্লাহর রাস্তায় ব্যয় করার মাহাত্ম্য কত বেশি। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তার মুখে শোনা যাক। তিনি বলেন, তাবুক অভিযানের একদিন আগের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করলেন আমরা যেন জিহাদে সাদাকা করি। ভাগ্যক্রমে সেই সময় আমার কাছে ভালোই টাকা পয়সা ছিল। আমি ভাবলাম আবু বকরকে যদি কোনোদিন হারাতে পারি তবে সেটা আজই। এরপর আমার যত অর্থ সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে বেরিয়ে পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার পরিবারের জন্য কী রেখে এসেছ? আমি বললাম, যা এনেছি তার সমপরিমাণ তাদের জন্য রেখে এসেছি। এরপর দেখলাম আবু বকর তার সমস্ত সম্পদ নিয়ে হাজির হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কী রেখে এসেছ তোমার পরিবারের জন্যে? আবু বকর উত্তর দিলেন, আমি আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। আবু বকরকে আমি বললাম, নাহ, তোমার সাথে আমি কখনোই পেরে উঠব না। ভালো কাজে সাহাবিরা একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন। এই চমৎকার অভ্যাসটি আমাদের মধ্য থেকে আজ হারিয়ে গেছে। সাহাবিরা খেয়াল রাখতেন কে কেমন সালাত আদায় করছে, সাওম পালন করছে, সাদাকা করছে। তারা নিজেদের মধ্যে এসব নিয়ে প্রতিযোগিতা করতেন। অথচ আমরা এখন দুনিয়ার বিষয়ে এমনটা করি। কে কত টাকার চাকরি করে, কে কেমন ভালো বাসায় থাকে, কার গাড়ির মডেল কি, সেসব নিয়ে আমাদের যত আগ্রহ আর প্রতিযোগিতা। আর ইসলামের বিষয়ে আমরা যেন কোনো মতে পাস মার্ক পেলেই বাঁচি। সাহাবিরা ছিলেন এর পুরো বিপরীত। তাদের প্রতিযোগিতার বিষয় ছিল দিন নিয়ে। একটি হাদিস আছে যেখানে মুহাজিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনসাররা আমাদের মতোই সাওম রাখে, আমাদের মতোই সালাত আদায় করে, কিন্তু তারা সাদাকা আদায় করে, কিন্তু আমাদের তো সাদাকা দেওয়ার মতো কিছুই নেই। এটা থেকেই বোঝা যায় ভালো কাজে তারা কতটা প্রতিযোগিতা করতেন। দিনী কাজের ব্যাপারে ইসলাম আমাদের প্রতিযোগিতার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলছেন, ভালো কাজে যেন আমরা দৌড়ে যাই, আর দুনিয়ার ব্যাপারে আমরা হব ধীর স্থির। এটাই ইসলামের শিক্ষা। তাবুকের অর্থায়নে আরও ভূমিকা রেখেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি এই জিহাদে 2000 দিরহাম দান করেন। এটা ছিল তার সম্পদের অর্ধেক। এছাড়াও নিজেদের সম্পদ নিয়ে এগিয়ে এসেছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তালহা ইবনে ওয়াইদুল্লাহ, মুহাম্মদ ইবনে মাসলামা এবং আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুম। কিছু মানুষের কিছুই ছিল না, তবু তাদের যা আছে তা দিতে চেষ্টা করেছেন। এমন একজন ছিলেন আবু উকাইল রাদিয়াল্লাহু আনহু। তিনি সারা রাত গায়ে গতরে খেটে খুব সামান্য কিছু অর্থ পেলেন, আর সেটা বিক্রি করে মাত্র কয়েক মুঠো খেজুর কিনলেন। পরের দিন সকালে তিনি হাজির হয়েছিলেন সেই অল্প কিছু খেজুর নিয়ে। মুনাফিকরা তাকে নিয়ে উপহাস করার চেষ্টা করল, বলল, আরে এই কয়টা খেজুর দিয়ে হবেটা কি, এই লোকের দান আল্লাহর কোনো দরকার নেই। আরও একজন টিটকারি মেরে বলল, আরে ওই খেজুর তো বরং তোর নিজেরই বেশি দরকার। অন্যদিকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, যিনি অনেক পরিমাণ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাকেও তারা ছাড়ল না। তাকে নিয়ে তারা বলল, আরে সে তো লোক দেখানোর জন্য এত দান করে বেড়াচ্ছে। মুনাফিকদের মধ্যে কিছু মানুষ ছিল যারা জিহাদে না যাবার অজুহাত খুঁজছিল। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
ফারিহাল মুখাল্লাফুনা বিমাক'আদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ ওয়াকালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নাম أشد حرا لو كانوا يفقهون فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون
পেছনে থাকা লোকগুলো আল্লাহ রসুলের বিপক্ষে বসে থাকতে পেরে খুশি হল, আর তারা অপছন্দ করল তাদের মাল ও জান নিয়ে আল্লাহ রাস্তা জিহাদ করতে, এবং তারা বলল, তোমরা গরমের মধ্যে বের হও না। বলুন, জাহান্নামের আগুন অধিকতর গরম, যদি তারা বুঝত। অতএব তারা সামান্য হেসে নিক এবং তাদের কৃতকর্মের জন্য অনেক বেশি কাঁদবে। সূরা আত-তাওবা আয়াত 81-82। জিহাদের উদ্দেশ্যে বের হবার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দায়িত্বভার কারো কাছে অর্পণ করে যেতেন। তাবুকে যুদ্ধে যাবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আমির হিসেবে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ করে যান, আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে তার নিজ পরিবারের দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। মুনাফিকরা সবসময়ই সব কিছুর মাঝে দোষ খুঁজে বেড়াত। এবার তারা বলাবলি করতে লাগল, মুহাম্মদ আলীকে রেখে গেছে কারণ জিহাদের ময়দানে সে একটা বোঝা। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বীর যোদ্ধা। স্বাভাবিকভাবেই এই কথাগুলো তার খুব গায়ে লাগল। আলী রাদিয়াল্লাহু আনহু তার অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিম বাহিনীতে যোগ দেবার জন্য নবীজির কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে তার বাহিনী নিয়ে আল জুরফ ক্যাম্পে অবস্থান করছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকদের মিথ্যাচারের কথা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর মানসিক অবস্থা বুঝতে পারলেন। তিনি বললেন, তারা তো মিথ্যে বলছে আলী, আমিই তো তোমাকে আমার তত্ত্বাবধায়ক হিসেবে রেখে এসেছি, কাজেই তুমি ফিরে যাও, আমার এবং তোমার পরিবারের দেখাশোনা করো। তুমি কি এটা ভেবে খুশি নও যে মূসা আলাইহিসসালামের কাছে হারুন আলাইহিসসালাম যেমন, আমার কাছে তুমি তেমন? পার্থক্য তো শুধু এতটুকুই যে আমার পরে আর কোনো নবী আসবেন না। যখন মূসা আলাইহিসসালাম আল্লাহ আজ্জা ওয়াজালের সাথে কথা বলতে গিয়েছিলেন, তখন বনি ইসরায়েলের তত্ত্বাবধান করার জন্য হারুন আলাইহিসসালামকে রেখে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক সেভাবেই আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। এই কথা ছিল সাহাবী হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য এক বিশাল সম্মাননা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ও আলীর সম্পর্ককে মূসা ও হারুনের সম্পর্কের সাথে তুলনা করেছেন, কিন্তু এই ঘটনাকে শিয়ারা বারাবারি পর্যায়ে টেনে নেয়। তারা বলতে চায়, এই হাদিস দিয়ে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতের দায়িত্ব দিয়েছেন, অথচ স্পষ্টতই এমন কিছুর ইঙ্গিত এই হাদিসে নেই। আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দায়িত্ব দিয়েছিলেন, আর তা হল তার পরিবারকে দেখাশোনা করা। মদিনার অস্থায়ী তত্ত্বাবধায়ক ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু। শিয়াদের যুক্তি অনুসারে মুহাম্মদ ইবনে মাসলামাই নবীজির পরে খলিফা হওয়ার কথা, কিন্তু সে কথা কখনোই ওঠে না। শিয়ারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হাদিসে মন গড়া ব্যাখ্যা দেয় তাদের ভুল বিশ্বাসকে সঠিক প্রমাণ করার জন্য। আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা অর্থাৎ আমরা এই ঘটনা থেকে সাহাবি হিসেবে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বিশেষ মর্যাদার ব্যাপারে শিক্ষা নেয়, এর বেশি কিছু নয়। পুরো সিরাজ জুড়েই জিহাদের ব্যাপারে মনোবল ভেঙে দেয়া কথাবার্তা বলার অভ্যাস মুনাফিকদের মধ্যে দেখা যায়। তাবুকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিছু মুনাফিক বলাবলি করতে লাগল, তোমাদের কি মনে হয় রোমানদের সাথে যুদ্ধ করা আর আরবদের সাথে যুদ্ধ করা একই কথা? ওদের সাথে যুদ্ধ করতে গিয়ে তোমরা দড়িতে বাঁধা অবস্থায় ফিরে আসবে। জিহাদে রওনা হওয়া সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের মন্তব্য করা কখনোই ভালো অভ্যাস নয়। এই ধরনের কথা সৈনিকদের হৃদয়ে শত্রুদের ব্যাপারে আতঙ্ক জন্ম দেয়, তাই তাদের এই গোপন কথাবার্তাগুলো আল্লাহ আজ্জা ওয়াজাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। নবীজি তখন সেই লোকগুলোর ব্যাপারে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, থামাবদের, ওরা যে কথা বলছে সেটা নিয়ে তাদের জিজ্ঞেস করো, তারা তো নিজেদের ধ্বংস ডেকে আনছে। যদি তারা অস্বীকার করে তাহলে বলবে তোমরা এই এই কথা বলেছ। আম্মার তাদের কাছে গিয়ে বললেন, তোমরা অমুক তমুক কথা বলেছ, যাও আল্লাহ রসুলের কাছে গিয়ে মাফ চেয়ে আসো। তারা রসুল্লাহ সাল্লু আলী আসলামের কাছে এসে বলল, আমরা তো ঠাট্টা মস্করা করছিলাম মাত্র। আল্লাহ তালা তখন কোরআনের একটি আয়াত নাজিল করলেন, আর যদি আপনি তাদের জিজ্ঞেস করেন তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসুলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা করো না, তোমরা তো কাফির হয়ে গেছ ইমান প্রকাশ করার পর। তোমাদের মধ্যে কোনো কোনো লোককে যদি আমি ক্ষমা করে দেইও, তবে অবশ্য কিছু লোককে আজাবও দিব, কারণ তারা ছিল গুনাহগার। সূরা আত্তাবা আয়াত 65 এবং 66। এই আয়াতের মাধ্যমে এটা স্পষ্ট হয় যে দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কুফর পর্যন্ত গড়াতে পারে। কেন আল্লাহ আজ্জা ওয়াজাল বলেছেন, ছলনা করো না, ইমান আনার পর তোমরা কাফের হয়ে গেছ। এই মুনাফিকরা বলাবলি করছিল যে মুসলিমরা রোমানদের সাথে লজ্জাজনকভাবে হেরে যাবে। তারা মুসলিমদের সামর্থ্য নিয়ে তামাশা করছিল। কোরআনের আয়াত, হাদিস, আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবী অথবা ইসলামের কোনো নিদর্শন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা খুবই বিপজ্জনক এবং তা কুফরের দিকে নিয়ে যেতে পারে। এটা নিফাকের চিহ্ন। কাজেই কথাবার্তার ব্যাপারে সতর্ক হওয়া জরুরি। কিছু কৌতুক আছে যেগুলো কোরআনের আয়াত বা সূরা নিয়ে মজা করে। এগুলোকে আপাত দৃষ্টিতে নিরীহ কৌতুক মনে হলেও এগুলো এড়িয়ে চলা উচিত, কেননা এগুলো অনেক সময় ধর্মদ্রোহিতার দিকে ধাবিত করতে পারে। দীন ইসলাম একটি পবিত্র বিষয়। এই দীনকে উচ্চ মর্যাদায় আসীন রাখা এবং এর প্রাপ্য সম্মান দেয়া মুসলিমদের দায়িত্ব। নিজেরা যেমন নিজেদের দীনকে হেয় করা যাবে না, তেমনি অন্য কাউকেও এই সুযোগ দেয়া যাবে না। এই আয়াতের শিক্ষা বর্তমান সময়েও প্রযোজ্য। মুসলিমদের মানসিকভাবে দুর্বল করে দেয় এমন কিছু বলা বা প্রচার করা উচিত নয়। হতে পারে মুসলিমরা আসলেই দুর্বল, তাদের মাঝে অনৈক্য আছে, কিন্তু তা সত্ত্বেও এমনভাবে কোনো কথা বলা উচিত নয় বা রটানো উচিত নয় যা মুসলিমদের মনোবল ভেঙে দেয়। মুসলিমদের অন্তরে এই ধারণা প্রবেশ করানো উচিত নয় যে তোমাদের শত্রুরা অজেয়, ওদের সাথে তোমরা কখনোই পেরে উঠবে না, তোমাদের কোনো শক্তি নেই, তোমরা দুর্বল, তোমাদের কোনো আশা নেই, কোনো ভবিষ্যৎ নেই ইত্যাদি। দায়িত্ব হচ্ছে আশার বাণী সঞ্চার করা, উম্মাহকে উৎসাহ দেয়া। উম্মাহকে মনে করিয়ে দিতে হবে যে তারা হলো মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি। উম্মাহকে তাদের গৌরবময় অতীত এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। কুফফারদের সামর্থ্য, শক্তি ও ক্ষমতা নিয়ে এবং মুসলিমদের মধ্যকার অনৈক্য নিয়ে এমনভাবে আলোচনা করা উচিত নয় যে যা মুসলিমদের মনোবলকে নষ্ট করে দেয়, তাদের হতোদ্যম করে দেয় এবং তাদের দুরবস্থাকে তাদের নিয়তি হিসেবে স্বীকার করিয়ে অলস বসিয়ে রাখে। কৌশলগত কারণে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনার প্রয়োজন আছে, তবে তা কখনোই যেন মুসলিমদের উদ্যমকে নষ্ট না করে। তাবুকের যুদ্ধের পূর্বের আলোচনা আজকের জন্য এখানেই শেষ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।